कुंज बिहारी जय गोपी जना बल्लभा गिरिवर धारी यशोदानंदना व्रज जन रंजना यशोदानंदना व्रज जन रंजना यमुना तेरा बनचारी यमुना तेरा बनचारी जय राधा माधव कुंज बिहारी नमः ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीने दिनामीने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाशत दिशतारिणे जय श्री कृष्णा चैतन्या प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासादि गौर भक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा गोविंद राधा गोविंद राधारी जय गौरनिताय 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 जय गौरनिताय जय लक्ष्मी नारायण जय लक्ष्मी नारायण लक्ष्मी नारायण जय लक्ष्मी नारायण जय जय प्रभुपाद 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 प्रभुपाद
प्रेमानंदे ओम अज्ञान तिमिरंधस्य ज्ञानांजना शलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददान्ति स्वापदान्तिकं। वन्देहं श्री गुरु श्रीयुता पदकमलं श्री गुरु वैष्णवांश्च श्री रूपं सागरजातां सहगण रघुनाथांबितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनाश्रितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादान् छगना ललिता श्री विशाखाबितांश। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांता राधा कांता नमस्तुते तप्त कांचन गौरांगी राधे बृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंदम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो प्रथमे आमी श्रीवास प्रभु के अनेक अनेक धन्यवाद दिच्छी कारण ओनार इच्छातेई आमरा कलकाता थेके एखाने एसेछी एखन किछुदिन आमरा एखाने काटाच्छी तार साथे साथे मालदार साथे अनेक किछु जुक्त आछे पाशेई पार्श्ववर्ती रामकेली कानाई नाटशाला एई सुजोग ओइगुलो ঘুরে নিচ্ছে। যেমন আজকে সকালবেলা গেছিলাম রামকেলিতে গেছিলাম এখানে ভক্তরা যে বাদবাকি যে ভক্তদের সাথে পরিচয় হলো খুব সুন্দর সেবা শুশ্রূষা করছে খুব পরিশ্রম দেখতে পাচ্ছি খুব পরিশ্রম করতে পারে ভক্তরা আছে সবাই। তো আমাকে বলা হলো যে কিছু নিয়ে চর্চা করার জন্যে তো আজকে হচ্ছে বামন দ্বাদশী তো বামন দেবের উপরেই যদি একটু চর্চা করা যায় তাহলে কেমন হয়। তো এদিক ওদিক থেকে না গিয়ে যেটা ভাগবতম যেটা আছে অষ্টম স্কন্ধে সেটাই যতটা সময় দেওয়া হয়েছে আমার ততটাই শ্লোক বাই শ্লোক যতটা পারবো একটু শ্রবণ করব। আজকের দিন কালকে এই বামনদেব আবির্ভাব তিথির উপরে কালকে রাধা গোবিন্দ মহারাজের কিছু লেকচার শ্রবণ করছিলাম ওনার ১৬টা ১৯টা না ২০টা লেকচার আছে এই বামনদেবের উপরে। বলি মহারাজ আর বামনদেবের যে পুরো লীলাটা যে হয়েছিল ওনার প্রায় ২০টা মতো লেকচার আছে। তো কালকে বামনদেব জন্মগ্রহণ করেছেন তত অবধি শ্রবণ করেছি তো তত অবধি আজকে চেষ্টা করব বলার জন্য। তো অষ্টম স্কন্ধে ১৫ নম্বর অধ্যায় এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন যে ভগবান সবকিছুর অধীশ্বর তবুও তুমি ভিক্ষা কেন চাইতে গেলেন। আর ভিক্ষা চাইতে গেলেন যখন তখন তিন পাই ভিক্ষা কেন চাইলেন। সব কিছুরই উনি নিয়ন্ত্রণকর্তা ভিক্ষা চাইলেনও আবার বলি মহারাজকে কেন উনি আবার দড়ি দিয়ে কেন বাঁধলেন। ভিক্ষা তো দিয়ে দিলেন বলি মহারাজ আবার কেন দড়ি দিয়ে কেন বাঁধলেন। এই প্রশ্নটা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে করলেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সুখদেব গোস্বামী সেই ঘটনাগুলো বলতে শুরু করলো। সেই ঘটনাগুলো জানা আছে সবার কোথা কোথা থেকে শুরু হলো এই বামন দেবের আবির্ভাব, এটা থেকেই আমরা শুরু করছি। একবার ইন্দ্রের সাথে বলি মহারাজের খুব যুদ্ধ হয়। বলি মহারাজ ইন্দ্রপুরীতে আক্রমণ করে দিয়েছিল, তো খুব যুদ্ধ হওয়ার পরে বলি মহারাজ পরাস্ত হয়ে গেল, হেরে গেল। হেরে গিয়ে ঐশ্বর্য চলে গেছে, খুব ক্ষত হয়েছে শরীরে, পড়ে আছে যুদ্ধক্ষেত্রে। সেই সময় ভৃগু ঋষির পরম্পরাতে একজন ঋষি ছিলেন, উনি হচ্ছে শুক্রাচার্য। তো শুক্রাচার্য দেখল একজন রাজা পড়ে আছে, রাজাকে তখন কি করলো, উনি পুনর্জীবিত করেন নিজের শক্তি বলে, ওনাকে পুনর্জীবিত করলেন। সেই পুনর্জীবিত হওয়ার পরে বলি মহারাজ খুব খুশি হলেন আর বললেন যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করব আজ থেকে। এই জন্যে উনি বললেন যে আপনি আমাকে যা যা কার্য কাজ করতে বলবেন সেই কাজগুলোই আমি ভালো করে করার চেষ্টা করব। এবং বলি মহারাজ দেখা যাচ্ছে যে শুক্রাচার্যকে খুব সুন্দর করে সেবা করতে শুরু করলেন। শিষ্য মহাত্মার্থ নিবেদন, নিজেকে শিষ্যরূপে নিবেদন করে সেবা করতে শুরু করলেন শুক্রাচার্যকে। তো সেই সময় ব্রাহ্মণেরা, ভৃগুমুনির বংশধর ব্রাহ্মণেরা ইন্দ্রলোক জয়ের অভিলাষী বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন, খুব ভালো করে সেবা করলেন, সেবায় প্রসন্ন হলো, বলল ঠিক আছে তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। তারপরে দেখা যাচ্ছে বলি মহারাজকে বিশ্বজিৎ বলে একজন একটা যজ্ঞ শুক্রাচার্য করাতে শুরু করলেন, বিশ্বজিৎ যজ্ঞ। সেই বিশ্বজিৎ যজ্ঞ যখন করতে শুরু করলেন, সেখানে খুব সুন্দর করে যজ্ঞ পালন করার পরে সেই যজ্ঞ থেকে কি কি উঠে আসলো, সুন্দর একটা রথ, কাঞ্চন পট্ট, কাঞ্চন বর্ণ রথ মানে সোনার রথ বেরোলো, রেশমি বস্ত্রে আচ্ছাদিত ছিল এবং ইন্দ্রের অশ্বের মতো পীতবর্ণ কতকগুলি অশ্ব ঘোড়া, সেই রথটা চালানোর জন্যে হলুদ রঙের ঘোড়া সেই যজ্ঞ থেকে বেরিয়ে আসলো। এবং সেখানে তার সাথে সাথে একটা আসলো সিংহের চিহ্ন দেওয়া একটা পতাকা। একটা যজ্ঞের ফলে কী বেরোলো, প্রথমে রথ, ঘোড়া আর সিংহের চিহ্নিত একটা পতাকা। সেখান থেকেই ধনুশ্চ দিব্যং পুরোটো পনধ্বং, ধনুক আসলো একটা খুব বড় সোনার ধনুক, ধনুক আসলো, দুটো তীর রাখার জায়গা যেখানে অফুরন্ত তীর থাকবে, তীর শেষ হবে না, সেই তীর রাখার জায়গা আসলো। খুব দিব্য একটা কবচও আসলো। এরকম করে বলি মহারাজের এক একটা জিনিস সেই যজ্ঞ থেকে পেতে লাগলেন। সেই সময় যজ্ঞ যখন হচ্ছিল তখন ওনার দাদাজি প্রহ্লাদ মহারাজ এসেছিলেন এবং এমন একটা ফুল দিলেন, ফুলের মালা, যে ফুলের মালা কখনো শুকায় না, খুব সুগন্ধ ফুলের মালা আর সেই ফুলের মালা শুকায় না কখনো। এবং শুক্রাচার্য তাকে একজন একটা দিল হচ্ছে জলজং, জলজং কি বলা হয়, শঙ্খ, শঙ্খের সংস্কৃত নাম হচ্ছে জলজং, তো শঙ্খ দিল শুক্রাচার্য পরীক্ষিত মহারাজকে। এরকম করে বলি মহারাজ সেই ব্রাহ্মণদের উপদেশ অনুসারে সেই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন করলেন এবং তার করার পরে রেডি হয়ে গেল, এবার আমি ইন্দ্রপুরী আক্রমণ করব। বলি মহারাজ এবার রেডি হয়ে গেছে, সব কিছু পেয়েছে, বিভিন্ন দেব দেবতারা, দেবতারা না, বিভিন্ন ওই অগ্নি থেকে অনেক কিছু বেরিয়ে এসছে, রেডি। তখন কি করলো, সব কিছু পাওয়ার পরে ব্রাহ্মণদেরকে পরিক্রমা করলেন, শুক্রাচার্যকে পরিক্রমা করলেন, তাদের প্রার্থনা নিলেন নিজের মাথায়, এবং বলি মহারাজ দেখতে পাচ্ছি যে এবারে ইন্দ্রপুরীর দিকে এগিয়ে গেল। এবার ইন্দ্রপুরী যখন যাচ্ছেন, সেই ইন্দ্রপুরীর ব্যাখ্যা করা হয়েছে খুব সুন্দর। ইন্দ্রপুরী এখানে নন্দন কানন আছে, দেখা যাচ্ছে যতগুলো ঘর বাড়ি সেই ঘর বাড়ি থেকে সুগন্ধ গন্ধ বেরিয়ে আসে, যেমন ওখানে যেমন ধূপ দেওয়া হয় সেই ধূপের গন্ধ বাইরে আসছে, রাস্তাগুলো পরিষ্কার, আর চারিদিকে যেখানে বসার জায়গা আছে পুকুর আছে, অনেক জায়গায় পুকুর, সুন্দর করে পুকুর সাজানো, পুকুরের পাশে পাশে হচ্ছে বসার জায়গা, সে বসার জায়গা ওখানে বলা হয়েছে যে ডায়মন্ড দিয়ে, মানে হচ্ছে হীরার দিয়ে তৈরি বসার জায়গা। এখনকার দিনে হীরার দিলে পরে বসার জায়গা থাকবে না, যে যা পাবে নিয়ে পালে পালাবে। তো ওইখানে তখনকার দিনে বসার জায়গা, গয়নারা কিন্তু গয়না তো পরেই, বসার জায়গাটাও হীরা দিয়ে তৈরি, নন্দনকানন যেটা ইন্দ্রপুরী, সেই সব জায়গা সুন্দর বর্ণনা করা হয়েছে ইন্দ্রপুরীটা কেমন। তো খুব সুন্দর সুন্দর পাখি আওয়াজ করছে, চারিদিক থেকে বড় বড় গার্ড দেওয়া আছে যাতে কেউ ঢুকতে না পারে, আকাশ গঙ্গা চারিদিকে, যে ইন্দ্রপুরীর বাইরে যে জল দিয়ে গার্ড করা আছে, রক্ষা করা আছে, সেটা হচ্ছে আকাশ গঙ্গা, গঙ্গা জল দিয়ে গার্ড করা আছে যাতে কেউ চট করে ইন্দ্রপুরীতে প্রবেশ না করতে পারে। তো সেই ইন্দ্রপুরীতে তখন বলি মহারাজ কি করলো, ওনার যত লোকেরা ছিল নিজের সৈন্যরা, সেই সৈন্যদেরকে নিয়ে চারিদিক থেকে, কোন দিক থেকে, ইন্দ্রপুরীর চারিদিক থেকে আক্রমণ করতে শুরু করলো ইন্দ্রপ্রস্থ। তো যখন আক্রমণ করলো তখন ইন্দ্র সঙ্গে সঙ্গে চলে গেল ওনার গুরু বৃহস্পতির কাছে। তো বৃহস্পতির কাছে গিয়ে ইন্দ্র বলছে যে এখন কি করা যায়, বলি আক্রমণ করেছে, পালাবর উপায় কোথায়, এখন কিছু কি করা যায়। তখন বৃহস্পতি বললেন যে বলি মহারাজের এখন অসংখ্য শক্তি সঞ্চয় হয়ে আছে ওনার জীবনে, কারণ কি, কারণ উনি ওনার গুরুদেব শুক্রাচার্যকে খুব ভালো করে শুশ্রূষা সেবা করেছিলেন। সেই জন্য আমাদের জীবনেও যখন বৈষ্ণবরা আসে, ব্রাহ্মণরা আসে, তাদেরকে প্রথমে কি করা উচিত, যতটা পারা যায় সেবা করা উচিত, সেই সেবা থেকেই আসবে শক্তি। এইখানে শুক্রাচার্য বৃহস্পতি বলছে, বৃহস্পতি হচ্ছে দেবতাদের কুলগুরু, তো বলছে যে আমি বলি মহারাজকে আটকাতে পারবো না, আমার ক্ষমতাই নেই, কারণ ও উনি হচ্ছেন নিজের গুরুদেবকে ভালো করে শুশ্রূষা সেবা করেছেন, এই জন্য আমাদের শক্তিটা দেখো, আমাদের এখন বৈষ্ণব এই সবার সাথে থাকি, আমরা যতই একে অপর বৈষ্ণবকে ভালো করে সেবা করতে পারবো সেইটা হচ্ছে আমাদের শক্তি। জপে তো শক্তি আছে, বৈষ্ণব সেবা থেকে শক্তি আসছে। এরকম করে যখন প্রচুর শক্তি আসলো তখন শুক্র, তখন বৃহস্পতি ইন্দ্রকে বলল, তুমি তোমার সহচরদেরকে নিয়ে ইন্দ্রপুরী সঙ্গে সঙ্গে ত্যাগ করে যে যেদিকে পারো পালিয়ে যাও, কারণ ওর সাথে যুদ্ধ করে পারবে না, পালিয়ে গেল। যে যেদিকে পারল সবাই চলে গেল। তখন চলে যাবার পরে হলি মহারাজ সিংহাসনে বসে আছে ইন্দ্রপুরীতে, আর সব দিক উপর নিচ ডান বায় যতগুলো দিক আছে সব দিকের অধীশ্বর হয়ে গেল। তখন হয়ে গেল বলি মহারাজ হচ্ছে একচ্ছত্র রাজা, ভারতবর্ষের নয়, শুধু পৃথিবীর নয়, পুরো ব্রহ্মাণ্ডের একচ্ছত্র রাজা হয়ে গেল বলি মহারাজ। এবং সেই পরাক্রমী রাজা রাজত্ব করছে, কোনো দেবতা নেই, সেভাবে চলছে। তো এরপরে দেখতে পাচ্ছি কিছুদিন পরে যখন এরকমভাবে উনি রাজত্ব চালাচ্ছেন, অদিতির পুত্র আছে সব ইন্দ্র, ইন্দ্রর ভাইয়েরা তারা এখন চলে গেছে আরেক জায়গায়। তখন অন্য জায়গায় একটা কথোপকথন হচ্ছে যে সুখদেব গোস্বামী বললেন, হে রাজা পরীক্ষিত, অদিতির রাজা অদিতির পুত্র ইন্দ্ররা তো চলে গেছে এদিক ওদিকে, বলি মহারাজ রাজা হয়েছে। তখন এই ঘটনাটা যখন অদিতি জানতে পারল তখন কি হলো, পুত্র যে চলে গেছে সেই দুঃখ মনটা হতাশ হয়ে গেল। কার? অদিতির, যে আমার পুত্রর পদ ত্যাগ হয়েছে খবর পেয়েছে, দুঃখে ভরে গেছে মন, মনটা দুঃখী হয়ে গেছে। আমাদের কলকাতায় যেমন মাঝে মাঝে আসা যায়, যখন কিছু ভক্তরাও আসে, মাতাজিরা আসে, রেজাল্ট খারাপ করেছে একটু আসে, তা প্রভুজি আমার ছেলে এবারে ভালো রেজাল্ট করতে পারেনি, দুঃখে মনটা ভরে গেছে, ভালো রেজাল্ট করতে পারিনি, দুঃখে রেজাল্ট, দুঃখে ভক্ত আছি, মাতাজিও ভক্ত, ছেলে ভক্ত, হাজব্যান্ড ভক্ত, সবাই ভক্ত, ছেলে রেজাল্ট ভালো করতে পারিনি, দুঃখে মনটা ভরে গেছে, কি করা যাবে এখন। তো সেরকম পরিস্থিতিতে নিজের ছেলে রাজা রাজত্বের পথ ত্যাগ হয়ে গেছে, দুঃখে মনটা ভরে গেছে, কি করা যাবে এখন। সেই সময় দেখা যাচ্ছে দীর্ঘকাল ধরে কশ্যপ মুনি একটা তপস্যা করছিলেন, সেই তপস্যার করার পরে কশ্যপ মুনি বাড়ি ফিরে এসেছেন, আশ্রমে আছেন। সে কশ্যপ মুনির কাছে গিয়ে পত্নী তার নিজের যে শোকের যে বেদনা, সেই বেদনাগুলো উনি বলতে শুরু করলেন নিজের পতিকে। তো তখন খুব সুন্দর করে কশ্যপ মুনি বলছেন, তোমার দুঃখের কারণ কি কি, তুমি কি কোনো ব্রাহ্মণকে অসন্তুষ্ট করেছো, বা কিছু হঠাৎ করে কেউ কি মারা গেছে, বা অন্য কিছু ব্যাপার হয়েছে, তুমি তোমার যে গৃহস্থ আশ্রমের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো কি তুমি ঠিক করে পালন করছো না, এইগুলো কশ্যপ মুনি নিজের পত্নীকে বলতে শুরু করলেন। আরেকটা সুন্দর কথা বলেছে, অথবা তুমি অত্যন্ত কুটুম্বাসক্ত হওয়ার ফলে অতিথিকে যথাযথভাবে সমাদর না করার করায় তারা গৃহ থেকে চলে যায়নি তো? অপি বাতি ছয় ভক্ত কুটুম্ব সাক্তয়া তয়া গৃহাদি পূজিত জাতা প্রত্যুত্থানেন বা কুচিত। এটা একটা জিনিস খুব আমাদেরকে শেখার জিনিস বলছে এখান থেকে শাস্ত্র থেকে, যে বাড়িতে যদি কোনো অতিথি আসে ওকে কত সুন্দর করে আমাদেরকে সমাদর করা উচিত। তুমি বলছেন তুমি হয়তো কোনো বাড়িতে কোনো হয়তো অতিথি এসেছিল, অতিথি মানেটা কি? অতিথি অতিথি মানে জানা আছে? হ্যাঁ, কোনো সময় নেই, এগুলো হঠাৎ করে ঢুকে পড়বে। তিথি, কোনো তিথি নেই, হঠাৎ করে চলে, দুপুরবেলা আসতে পারে, রাত্রেবেলা আসতে পারে। এখনকার দিনে তো সবাই ফোন করে আসি যে আমি এই সময় ঢুকবো, ওই সময় ঢুকবো, এই সময়। আগেকার দিনে ফোন টোন ছিল না বোধ হয়, হঠাৎ করে কেউ ঢুকে পড়লো, তাকে হয়তো ভালো করে শুশ্রূষা সেবা যত্ন না করলাম না। তো উনি বলছেন যে তুমি কি কোনো অতিথি এসেছিল যাকে তুমি ভালো করে সেবা শুশ্রূষা করোনি? এর কি কোনো এরকম কোনো কি কারণ আছে যার জন্য তুমি এখন এত শোক করছো? বলছে যে গৃহে থেকে অতিথি কেবল একটু জলের দ্বারাও সৎকৃত না হয়ে চলে যায় সেই গৃহে শৃগালের বিবর সদৃশ। বলছে ধরো কেউ হয়তো বাড়িতে আসলো, কেউ চলে গেল, তাকে হয়তো জলও দিলাম না, ভাগি দিলাম। তো বলছে সেই বাড়িটা হচ্ছে শৃগালের মতো হয়ে যায়, শৃগালের গর্ত, শিয়ালের গর্ত জঙ্গলে দেখতে পাবেন, শৃগালের গর্ত দেখা যায়, তখন শৃগালের গর্তের মতো সেই বাড়িটা। সেই জন্য অতিথি আসলে পরে কমপক্ষে জল খাওয়ানো, আসুন বসুন একটু জল খাওয়ান, তখনকার দিনে নিয়ম ছিল। তো এরকম করে উনি প্রশ্ন করলেন, তো কোনো অতিথি এসেছিল তুমি কি জল দাওনি ভালো করে, সেবা শুশ্রূষা করনি, এই জন্যে কি তোমার মনে দুঃখ আছে? তো এরকমভাবে প্রশ্ন করে যাচ্ছেন। তো তো সেই সেই জিনিসগুলো বলতে বলতে অদিতি বললেন যে হে আমার পতিদেব, ভদ্রং দ্বিজগবাং ব্রহ্মণ ধর্মশাস্য জনস্য, আমি যতগুলো ব্রাহ্মণ বা গরু বা ধর্ম সব কিছু আমি ভালো করে পালন করেছি এবং তারা কুশলেই আছেন। আমি স্বাভাবিকভাবে যেরকম পত্নী তার গৃহের কাজগুলো করা উচিত সেই কাজগুলো আমি খুব ভালোভাবে করছি, এইখানে কোনো অসুবিধা নেই, আমি কোনো কিছু অবহেলা করিনি। আপনি এমনভাবে আমাকে যত্ন করে রেখেছেন তাহলে পরে আমি কিভাবে অবহেলা করতে পারি? এভাবে পতিদেবকে অদিতি বলছে একটার পর একটা, যে বলছিল তুমি দুঃখ পাচ্ছ কেন, বলছে না এইগুলো আমি সব কিছু ভালো করে করেছি। তো এগুলো করার পরে তারপরে বলছে তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় তাহলে আপনার, তোমার প্রবলেমটা কোথায়, দুঃখটা কেন? তখন উনি বললেন যে আমার যে পুত্ররা তারা কিসে আছে, কষ্টে আছে। আমাদের প্রতিদ্বন্দ্বী দৈত্যরা আমাদের ধন সম্পদ এবং রাজ্য অপহরণ করেছে, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। আমার সব ছেলেদেরকে ভাগিয়ে দিয়েছে, দৈত্যরা আক্রমণ করে নিয়েছে, দয়া করে আমাদেরকে রক্ষা করুন। তো এই জন্যেই পরই, এখানে শ্লোকটা হচ্ছে পরই বিবার্ষিতা সাহং মগ্না বাসন সাগরে ঐশ্বর্যং সৃজস্ব স্থানং রীতানি প্রবল লৈর মম। আমাদের প্রবল পরাক্রমশালী শত্রু দৈত্যরা আমাদের ঐশ্বর্য, শ্রী, যশ এবং বাসস্থান সবকিছুই অপহরণ করেছে। তাদের দ্বারা নির্বাসিত হয়ে আমি দুঃখে সাগরে মগ্ন হয়েছি। এই জন্যে আমার দুঃখ, আর অন্য কিছু দুঃখ না। এই দুঃখের জন্যে আমি অসন্তুষ্ট আছি। তা আপনি তো সাধু কশ্যপ মুনি, তাহলে আপনি কল্যাণ করুন যাতে আমার পুত্ররা আবার হারানো সম্পদ ফিরে পায়, এইটাই আমার ইচ্ছা। তখন কশ্যপ মুনি অদিতির কাছে এটা শোনার পরে তখন কশ্যপ মুনি বলছেন, অহো মায়া বলয়ং বিষ্ণু স্নেহ বদ্ধ মিদং জগৎ। খুব ইন্টারেস্টিং শ্লোক বলল। আহা, অদিতি যখন এইভাবে কশ্যপ মুনির কাছে অনুরোধ করেছিলেন তখন তিনি মৃদু হেসে বললেন, আহা বিষ্ণু মায়ার কি শক্তি যার দ্বারা এই জগৎ স্নেহের বন্ধনে আবদ্ধ। শরীর আর আত্মার মধ্যে পার্থক্যটা এখানে উনি হালকা করে বুঝালেন। দেখো, তুমিও তো শরীর, তুমি আত্মা, তুমি শরীর নও, আমিও শরীর নই, আমি আত্মা, তবুও ভগবান শ্রী বিষ্ণুর কি মায়া, তবুও তুমি এই মায়ার মধ্যেই পড়ে গেলে যে নিজের ছেলেদেরকে রক্ষা করবে আর ওদেরকে বার করবে। এইটা সম্বন্ধে কশ্যপ মুনি বলতে লাগলেন। এরপরে বললেন, ঠিক আছে, এই শরীরটা তো পঞ্চভূত দিয়ে তৈরি, একদিন তো মারা যাব, তবুও তুমি যেহেতু আসক্তি করছো, তোমার ইচ্ছে আছে, তাহলে পরে আমি তাই করব, তোমার ইচ্ছাই পূরণ করব। তখন কি বলল শ্লোকটায়, উপতিষ্ঠ পুরুষং ভগবন্তং জনার্দনম। একমাত্র ভগবান জনার্দনকে তুমি ভজনা করতে শুরু করে দাও, তাহলে তোমার যে ইচ্ছাটা হবে সেই ইচ্ছা কি হবে, পূর্ণ হবে। কি ইচ্ছা, ইচ্ছাটা কি, হ্যাঁ কি আছে, ইচ্ছাটা কি আছে, ইন্দ্র যে ইন্দ্রপদ থেকে ত্যাগ হয়ে গেছে, পালিয়ে গেছে, সে আবার ইন্দ্র আবার পোস্টে চলে আসবে, আর বলি মহারাজ ওখান থেকে বলি মহারাজকে তাড়িয়ে দেওয়া হবে। এইটাই হচ্ছে মাতা অদিতির ইচ্ছা। বলছে এই ইচ্ছা তোমার পূর্ণ হবে, তখন তুমি কি হবে, শ্রী বিষ্ণুকে তুমি ভজনা করতে শুরু করে দাও। আর ভজনা করার সময় তিনি বললেন, পয়ব্রত একটা ব্রত আছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি আর মার্চ, ফেব্রুয়ারি আর মার্চের মাঝখানে 12টা দিন, দুটো একাদশীর মাঝখানে এই পয়ব্রতটা করতে হয়। আস্তে আস্তে অদিতির যে ইচ্ছা ছিল জড়জাগতিক ইচ্ছা, সেই ইচ্ছাটাকে সরিয়ে দিয়ে আধ্যাত্মিক ইচ্ছা আস্তে আস্তে ঢোকালো, বিষ্ণুকে পুজো করতে শুরু করে দাও। এবার পয়ব্রত 16 নম্বর অধ্যায়ে কি সুন্দর করে দেওয়া আছে কিভাবে পয়ব্রত করতে হয়। এটা বলছে, পয়ব্রতটা করলে পরে খুব শক্তিশালী হয়ে যায় নাকি, আমাদের কাছে যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই সেই ফলটা পাওয়া যায়, আর ভালো করে বৈষ্ণব সেবা, ভালো করে যদি আমাদের যে নীতি নিয়মগুলো আছে সেগুলো যদি ভালো করে প্রার্থনা করি, পালন করি, ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, যেগুলো ভালো করে যদি পালন করি সেই শক্তি চলে আসবে। এরকম করে দেখা যাচ্ছে 16 নম্বর অধ্যায়ে কশ্যপ মুনি অদিতিকে বলল যে এই পায়ব্রত তুমি পালন করো 12টা দিন, খুব সুন্দর করে পালন করতে বলল। সেই পয়ব্রত পালন করার পরে দেখা যাচ্ছে যেই শেষ হয়ে গেল, 12টা দিন শেষ হয়ে গেল, 13 দিনে, 13 দিন, 13 দিন, 12 দিন পরে 13 নম্বর দিনে দেখা যাচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, এই জন্য নারায়ণ যেমন এখানেও আছে, নারায়ণজি ওনার সামনে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বললেন যে তোমার যে এই তোমার স্বামীর তোমাকে যে আশীর্বাদ দিয়েছিল সেটা যদি তুমি এত সুন্দরভাবে পালন করেছো আমি খুব সন্তুষ্ট হয়েছি। বলো তোমার ইচ্ছা কি? তখন উনি বললেন যে আমার ইচ্ছা হচ্ছে, ইন্দ্র জানে, ভগবান জানে ওনার ইচ্ছাটা কি আছে, বলল যে ইন্দ্র কে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে আর বলি মহারাজকে হারাতে হবে। তখন বললেন উনি যে বলি মহারাজকে এখন হারানো যাবে না, কারণ উনি বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন, খুব শক্তিশালী হয়ে গেছেন, নিজের গুরুকে খুব সুন্দর করে সেবা করছেন, তার আশীর্বাদ আছে, এই জন্যে ওনাকে আমি হারাতে পারবো না, ওনাকে কেউ চট করে কেউ হারাতে পারবে না। তাই উনি তখন কি বললেন, আমি চিন্তা করছি কি করা যায়। এটা একটা শ্লোকে আছে যে ভগবানও নিজের ভক্তের ইচ্ছা পুরো করার জন্য চিন্তা করছেন। নারায়ণ এসে চিন্তা করতে শুরু করলেন, কি করা যায় চিন্তা করছি। আপনার ইচ্ছাটা তো পূরণ করতে হবে, আপনার ইচ্ছাগুলো আপনি এত সুন্দর করে সেবা করেছেন, আপনার ইচ্ছা কিভাবে পূর্ণ করব চিন্তা করতে দাও। তখন কিছুক্ষণ চিন্তা করার পরে উনি বললেন যে ঠিক আছে, আমি কশ্যপ মুনির শরীরে প্রবেশ করব, আবার কশ্যপ মুনির থেকেই ওনার ধ্যান মগ্ন থাকবে, কশ্যপ মুনির ধ্যান থেকে তোমার গর্ভে আমি প্রবেশ করব, আর আমি একটা বটু বামন রূপে আমি আসব, এসে আমি দেখা যাক কি করা যায়। এরকম করে দেখা যাচ্ছে যে এই যে আমরা নারায়ণকে আজকে আমরা দর্শন করছি, এরকম নারায়ণ রূপেই শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীবৎস ছিল, সুন্দর দেখতে, অদিতির সামনে দর্শন দিলেন, দর্শন দেওয়ার পরে এই কথোপকথন হলো, তারপরে কিছুক্ষণের পরে নারায়ণ অদৃশ্য হয়ে গেলেন, আর অদৃশ্য হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেল যে কশ্যপ মুনি ধ্যান করছিলেন, কশ্যপ মুনির হৃদয়ে প্রবেশ করলেন। আর সেই সময় ব্রহ্মা বিভিন্ন জায়গা থেকে এসছে, বিভিন্ন দেব দেবীরা ওরা পুষ্প বর্জন করছে, বাজনা বাজছে, তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল যে কশ্যপ মুনির হৃদয় থেকে অদিতির গর্ভে নারায়ণ প্রবেশ করলেন, আবার ওখান থেকে আবার গর্ভে থেকে আবার সামনে এসে নারায়ণ রূপে দুজনকে দর্শন দিলেন। যখন দর্শন দিয়ে খুব ওনারা খুব খুশি, আবার কিছুক্ষণ পরেই দেখা গেল উনি কি হলেন, নিজের রূপটাকে পরিবর্তন করে ছোট্ট বামন দেব হিসাবে ওনাদের সামনে আসলেন। তখন আমরা দেখতে পাচ্ছি বামন দেবকে বিভিন্ন লোকেরা বিভিন্ন দিল, বরুণ দেব কিছু দিলেন, সূর্য কিছু দিল, বরুণ দেব ছাতা দিল, তারপরে খড়ম বোধ হয় একজন দিয়েছিল, তারপরে চন্দ্র দিল হচ্ছে কাট, চন্দ্র দিল বোধ হয় পৈতে, তারপর ঘাস দিল হচ্ছে কশ্যপ মুনি, এখানে একটা ঘাসের মতো রাখার জন্যে কশ্যপ মুনি দিল, এরকম করে বিভিন্ন দেবী দেবতারা তারা বামন দেবকে অনেক কিছু কমণ্ডম দিল, লাঠি দিল, ব্রাহ্মণের ব্রহ্মচর্যের লাঠি দিল, এরকম করেই অনেক কিছু ওনাকে দিলেন, আর উনি এখন রেডি হয়ে গেল। সঙ্গে সঙ্গেই দেখুন এখন জন্মের সাথে সাথেই পরিবর্তন, এমন না যে নমাস গর্ভের মধ্যে থাকলো তারপর জন্মগ্রহণ করলো তারপরে বড় হবে, নারায়ণ রূপে আসার কিছুক্ষণের পরে আবার উনি বামন দেব রূপে আসলেন, এসে রেডি হয়ে গেলেন। এবার আমি কোথায় যাব, কার কাছে যাব, হ্যাঁ বলি মহারাজ তখন অশ্বমেধ যজ্ঞ করছেন, শুক্রাচার্য বলেছে তুমি এবার অশ্বমেধ যজ্ঞ করো, সে অশ্বমেধ যজ্ঞ করছেন, আর সেই অশ্বমেধ যজ্ঞের সামনে বলি মহারাজ যে যজ্ঞ করছেন, সেই সময় বামন দেব আস্তে 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 সেই জায়গাটায় প্রবেশ করল। আমার 7:15 হয়ে গেছে, আমি এখানেই রাখছি। তো বামন দেবের এইটা হচ্ছে আবির্ভাব লীলাটা শ্রবণ করে, জয় শ্রী বামন দেব আবির্ভাব তিথি কি, মালদা ভক্তবৃন্দ কি গোর প্রেমানন্দে।